সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনেছেন আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পর্ব। আজ এ নিয়ে কথা বলতে, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং নির্বাচন নিয়ে কথা বলতে, শ্রোতাদের প্রশ্নের উত্তর দিতে দুজন অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এখান থেকে মেরিল্যান্ড থেকে যোগ দিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের সাবেক আমলা জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী এবং স্যাক্রামেন্টো স্টেট ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আবু নাসের রাজীব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। হ্যালো,
ধন্যবাদ আপনাকে।
আমরা জানি,
ধন্যবাদ,
আমরা জানি 8ই নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের দিন। আর ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে প্রাইমারি নির্বাচন এবং ককাস, যার মধ্যে দিয়ে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই দলের প্রার্থী প্রায় চূড়ান্তভাবেই মনোনীত হয়েছেন। এখন শুধু বাকি রয়েছে দুই দলের সম্মেলনের মধ্যে দিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা, ঘোষণা করা। এখন শুধু সময়ের অপেক্ষা। আর আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভয়েস অব আমেরিকার শ্রোতারা যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং নির্বাচন সম্পর্কে আরেকটু পরিষ্কার জানার সুযোগ পাবেন আশা করছি। অনেক শ্রোতাই টেলিফোনে আছেন, একজনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রশ্ন করবেন ঢাকা থেকে, বাংলাদেশ থেকে সবুজ মাহমুদ। হ্যালো।
হ্যালো,
জি বলুন।
আমি সবুজ মাহমুদ, প্রেসিডেন্ট নির ইউনিটি ডিএক্স ক্লাব, গ্রাম ডাকঘর আত্মাপাড়া, উপজেলা মাদারগঞ্জ, জেলা জামালপুর, বাংলাদেশ থেকে বলছি।
জি,
যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়টি আমরা আলোচনা শুনছি, অনেক ভালো লাগছে। আজকে আমার একটি প্রশ্ন এই জায়গায় যে যুক্তরাষ্ট্রের নির্বাচনটা যেহেতু অনেক একটা জটিল প্রক্রিয়া, দীর্ঘ যাচাই বাছাই এবং একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের অন্যতম একটা নির্বাচন হয়, তো আমার এখানে একটা প্রশ্ন যে আপনারা এই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে, এই যে শুরু থেকে প্রার্থী হওয়া এবং নির্বাচনে জয়লাভ করা, প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত যে একটা প্রক্রিয়া, এটা সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে যদি একটু বলতেন প্লিজ।
মানে আপনি জানতে চাচ্ছেন যে কয়টা ধাপ আছে, কি কি বিষয় আছে এগুলো?
হ্যাঁ, এটা কোন সময় কতটুকু সময় লাগে এবং কয়টা ধাপ কিভাবে যাচাই বাছাই হয়, প্রার্থী হওয়া থেকে শুরু করে জয়লাভ করে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত।
ধন্যবাদ সবুজ মাহমুদ। আমার মনে হয় প্রথমে আমরা আবু নাসের রাজীব আপনার কাছ থেকে শুনি, তারপরে আমরা জিয়াউদ্দিন চৌধুরীর কাছ থেকেও শুনব। কয়টি ধাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়?
জি, মোটা দাগে দুইটি ধাপ। একটা হচ্ছে প্রাইমারি এবং ককাস, যে পর্যায়ে আপনার প্রত্যেকটি যে বড় দুটি রাজনৈতিক দল রয়েছে, সেই দুটি রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন সেটাও গণতান্ত্রিকভাবে নির্বাচিত, গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়ে থাকে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে 50টি স্টেট রয়েছে, অঙ্গরাজ্য রয়েছে, ওই 50টি অঙ্গরাজ্যে আলাদা আলাদা ভাবে ভোট হয়। সেই ভোটগুলোকে কোনো কোনো স্টেটে প্রাইমারি নির্বাচন বলা হয়ে থাকে এবং কোনো কোনো স্টেটে ককাস বলা হয়ে থাকে। আর আপনার আগামী সপ্তাহে 14ই জুন সর্বশেষ প্রাইমারি নির্বাচন হবে, তারপর জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে দুই দলের কনভেনশনের মধ্য দিয়ে তারা তাদের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং নভেম্বরে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কবে থেকে বলা যেতে পারে যে যুক্তরাষ্ট্রের নির্বাচন, যে নির্বাচনের যে হাওয়া সেটা শুরু হয় প্রায় 2 বছর আগে থেকে। আমরা জানি যে প্রতি 2 বছর পর পর এখানে কংগ্রেসের নির্বাচন হয়ে থাকে এবং যখন মিড টার্ম ইলেকশন হয়ে যায় তারপর থেকেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের যে আপনার প্রক্রিয়া এবং প্রেসিডেন্ট নির্বাচনের যে প্রচারিত হয়েছেন সেটা শুরু হয়ে থাকে।
জি, ধন্যবাদ জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী। আমার মনে হয় আরেকটু যোগ করা যায়, এই ভদ্রলোক জানতে চেয়েছেন যে ধাপগুলো প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের মধ্যে প্রার্থিতা হওয়া থেকে শুরু করে একেবারে ভোট পর্যন্ত যেই সব ধাপ, এর ভেতরে প্রার্থিতা হওয়ার যোগ্যতা সম্পর্কে কি কিছু বিশেষ কিছু জানার আছে? জি
আমাকে বলছেন?
জি 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 জি, আপনাকে আপনাকে অনুরোধ করছি।
বাছাই ব্যাপারে যেটা বলছেন, যেটা রেয়াজ বললেন, আসলে এই বাছাই পর্বটা কিন্তু এই জনগণের হাতেই ছেড়ে দেওয়া হয়, ইন দি সেন্স যে তারা যাকে পছন্দ করবেন। কিন্তু এখন এই যে যদি রিয়াজ যেটা বললেন যে এই প্রাইমারি এবং ককাস, এর মধ্যে আমি এই সময়ের মধ্যে হয়তো আমরা এর দুটোর মধ্যে তফাৎটা বোঝাতে পারবো না, কিন্তু প্রাইমারিটা হচ্ছে মোটামুটি ভাবে এক ধরনের নির্বাচন, যদিও এটা প্রত্যেকটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সেই দলের লোকরাই তাদের কারা প্রেসিডেন্ট পদে যাবেন
কিংবা এমনকি সিনেটের জন্য বা কম যে হাউস অব রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যেও কারা কাদেরকে তাদের পক্ষে থেকে দল থেকে তারা মনোনয়ন করবেন, এটাও কিন্তু জনগণের এই বাছাই প্রক্রিয়া দিয়ে আসে। ককাসে সেটা আলোচনার মাধ্যমে হয়, সেখানে মানে অনেক ক্ষেত্রে বলা হয় হাফ ভোটের মতো ছোটখাটো, ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু প্রাইমারিতে একেবারেই বলতে গেলে একদম ব্যালট থাকে সেখানে। এখানে আমি জাস্ট বলতে পারি, আমি এইখানকার এই আমাদের মেরিল্যান্ডের নির্বাচন কমিশনের, যেখানে আমি একজন নির্বাচনী জাজ বলা হয়, এই এটা ওই পোলিং এর সময় আমরা থাকি, ওখানে গিয়ে ওটা দেখি, তদারক করি আর কি। তো ওখানে ওই যে ব্যালটের আগে, এখানে একটা কথা আছে, আপনি কোন কোন জায়গায় প্রাইমারি বা যারা প্রাইমারির আগে প্রাথমিক নির্বাচনের আগে নিজেকে আইডেন্টিফাই করতে হয় আপনি কোন দলের, রেজিস্টার্ড ভোটার্সরাই সেখানে ভোট দিতে পারেন। তো সেই রেজিস্ট্রেশনটা অনেক ক্ষেত্রে ধরেন ইলেকশনের নির্বাচনের প্রাথমিক নির্বাচনের হয়তো দুই মাস তিন মাস কিংবা কয়েকদিন আগেও হতে পারে। তো উল্লেখযোগ্য এটা যে যেই দলের যারা প্রার্থী যারা দাঁড়ান তাদেরকে কিন্তু তাদের দলের সমর্থকরাই বা রেজিস্টার্ড পার্টির ওরাই তাদের কিন্তু ভোট দেন। এইভাবেই প্রক্রিয়ার মাধ্যমেই বাছাইটা হয়। এখন শেষ পর্যন্ত সবগুলা ওই যে বেশি ভোট পান তার উপরেই হয়। তো দেখতে গেলে একদিক দিয়ে বলতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা একেবারে প্রাথমিক পর্যায় থেকেই শুরু হয়, এভাবেই এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই বাছাইটা হয়।
আচ্ছা, একজন শ্রোতা আমাদের সঙ্গে কথা বলার জন্য লাইনে আছেন পঞ্চগড় থেকে একজন লাইনে আছেন, দীপক চক্রবর্তী সম্ভবত। হ্যালো,
হ্যালো সেলিম ভাই, নমস্কার।
জি নমস্কার, আপনি
সেলিম ভাই ভালো আছেন?
এই তো ভালো, আপনি কিছু প্রশ্ন করতে চান আজকে?
হ্যাঁ জি, আমি ভয়েস অফ আমেরিকা নিয়মিত শ্রোতা, আমি আমার ঠিকানা বলি, আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী বলছি।
জি জি বলুন।
আজকে দুজন অতিথিকে আমার নমস্কার থাকলো, আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতেছেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে ওখানে যে কয়েকদিন আগে যে বললেন যে নির্বাচন হচ্ছে, তা ওখানকার ভোটার সংখ্যা কতগুলো আর কি, এবং কি হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান এবং মুসলমান সম্প্রদায়, এবং কি কতগুলো ভোটার আছে? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ওদিকে যেমন আমাদের বাংলাদেশে যখন ভোটের ইউনিয়ন পরিষদের কয়েকদিন আগে আমাদের ইউনিয়ন ধাপে পরিষদ নির্বাচন হয়ে গেল, হ্যাঁ, এবং পৌরসভারও নির্বাচন হয়ে গেল, এবং দেখতেছি আমাদের বাংলাদেশে অনেক মানে সন্ত্রাসীবাদ, উগ্রবাদ এদের নিয়ে মানে অনেক হামলা হচ্ছে, ভোট কেন্দ্রে অনেক হামলা হয়েছিল যে আমরা জানি, এবং আমার ভয়েস অফ আমেরিকা খবরে শুনছি। আমার আমি যেটা আগে একটা প্রশ্ন করলাম, আমার প্রশ্ন হচ্ছে ওদিকে কি ভোটের আগে থেকে যখন সরকারি যখন আপনাদের ভোটের যখন নির্বাচন হয়, সেখানে কি ওদিক থেকে আপনাদের
প্রশ্ন করেছেন যে ভোটার সংখ্যা কত, আর এই এখানকার নির্বাচনে কখনো কোন গন্ডগোল হয় কিনা?
যুক্তরাষ্ট্রে প্রায় 30 কোটি মতো জনসংখ্যা, এই 30 কোটির যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার বয়স হচ্ছে 18 বছর, এবং বাংলাদেশে যেরকম প্রতি 5 বছর পর পর আপনার ভোটার তালিকা প্রণয়ন করা হয় কেন্দ্রীয় ভাবে, এখানে কিন্তু সেরকম হয় না। এখানে যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা যদি ভোট দিতে চান কোনো নির্বাচনে, সে জিয়াউদ্দিন চৌধুরী যেমন একটু আগে বললেন, সেই নির্বাচনের আগে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব সহজ। আপনার লোকাল নির্বাচনী অফিস অথবা যেসব যেসব জায়গায় গিয়ে আপনি আপনার মোটরযান রেজিস্ট্রেশন করতে পারেন, সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন ভোটার রেজিস্ট্রেশন করতে পারেন, এবং কখনো কখনো মেইলের মাধ্যমে, শুধুমাত্র আপনি একটি ফর্ম পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন, তার মাধ্যমে আপনি ভোটার রেজিস্ট্রেশন করতে পারেন, এবং এমনকি আপনি পোস্ট অফিসের মাধ্যমেও ভোট দিতে পারেন। তবে আপনার যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার সংখ্যা কিন্তু অনেক কম, সাধারণত যারা আপনার তরুণ বয়সে তারা ভোট দিতে যান না, একটু বয়স্করা ভোট দিতে বেশি যান। এবং আরেকটা যেটা উনি প্রশ্ন করলেন যে ভোটার সংখ্যা ধর্মীয় আপনার ধর্মের ভিত্তিতে ভোটার সংখ্যা কত, আসলে যখন ভোটার রেজিস্ট্রেশন করা হয়ে থাকে সেখানে কিন্তু কেউ তার ধর্ম কি সেটা উল্লেখ করার প্রয়োজন নেই। এখানে সেখানে ধর্ম কি সেটা প্রয়োজন সেটা উল্লেখ করতে হয় না। এর ফলে আমরা ঠিক জানি না যে কোন ধর্মে কত ভোটার সংখ্যা রয়েছে, তবে এটি একটি যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান প্রধান আপনার রাষ্ট্র, এখানে মেজরিটি মানুষ খ্রিস্টান। আপনার আর একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে নির্বাচনের সময় কখনোই কিন্তু ওরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে না, কখনো কখনো হয়তো নির্বাচনের আগে যে সমস্ত নির্বাচনের আপনার যে পার্টির যে কনভেনশন অর্থাৎ আপনার সম্মেলন যখন হয় সেখানে হয়তো খুব আপনার খুবই রেয়ার ঘটনা হয়েছে যে একবার দুবার হাতাহাতি ঘটনা ঘটেছে, কিন্তু কখনোই ভোট কেন্দ্র দখল আপনার ব্যালট বাক্স ছিনতাই এই ধরনের একটা নির্বাচনী মিছিলে হামলা প্রার্থীর উপর হামলা প্রার্থীর বাড়িতে হামলা খুন আপনার সে সমস্ত কখনোই ঘটে না, গত 100 বছরে এরকম কোন ঘটনা ঘটেনি। এবং কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি একটা আনুষ্ঠানিক ভাবে খুবই শক্ত একটা অবস্থানে দাঁড়িয়েছে, সুতরাং বাংলাদেশের অবস্থানের সাথে যুক্তরাষ্ট্রের নির্বাচনের যে পদ্ধতি
মেলানো চলবে। জি ধন্যবাদ আপনাকে। জিয়াউদ্দিন আহমেদ আপনি কি কিছু যোগ করবেন এই?
হ্যাঁ নিশ্চয়ই। প্রথম যেটা হচ্ছে যে প্রশ্নকর্তার যেটা প্রশ্ন ছিল একটা ছিল যে
ভোটার সংখ্যা কত
কত ভোটার এখন, এটা যেটা রাজীব যেটা বলেছেন একইভাবে আসলে এটা ওই এদেশে ওই ভোটার যারা রেজিস্টার্ড হয় সেখান থেকেই এক নাম্বার তাদের সংখ্যা দেওয়া যায়। তো গত বছর একটা সংখ্যা দিতে পারি আমি, গত বছর যারা 2012 সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোটার ছিলেন তার সংখ্যা ছিল 12-12.5 কোটির উপরে, তার মানে এটা প্রায় জনসংখ্যার টোটাল জনসংখ্যার তার ঠিক অর্ধেকের চাইতেও কম বোঝা যায়, কারণ কারণ এটা তো 18 বছরের ঊর্ধ্বে যারা তারাই মাত্র ভোট দিতে পারেন। কিন্তু এর চাইতেও বেশি কথা হলো উল্লেখযোগ্য কথা হলো যে এই 12-13 কোটি ভোটারের মধ্যে গতবার মাত্র 57% তারা ভোট দিয়েছিলেন
2012 সালে।
হ্যাঁ 2012 সালে, কারণ এখানে সাধারণত ওই যে যেটা রাজীব বলছেন যে এখানে ওই ইয়াং ভোটার্সরা সাধারণত আসেন না, এবং এর আগের বছর কিন্তু এর চাইতেও কম ছিল। বলা হয়ে থাকে ওবামার কারণে কিছু এই উৎসাহিত হয়ে ইয়াং ভোটার্সরা তারা এসেছিলেন। দ্বিতীয় যেটা উনি যেটা বললেন প্রশ্নটা ধর্মীয় ভাবে এটা কোনো চিহ্নিত করা যায় না, কারণ এখানে কোন রকমের রেজিস্ট্রেশন বলেন বা আপনার ড্রাইভিং লাইসেন্স বলেন আপনার পাসপোর্ট বলেন
কোথাও ধর্মের উল্লেখ
নেই, ধর্মের কোনো এটা উল্লেখ করতে হয় না। সে কারণে এমনি স্ট্যাটিস্টিক্স সেন্সাসের সংখ্যা ছাড়া ওই যে পরিসংখ্যান ছাড়া বলা যাবে না এর মধ্যে কতজন কোন ধর্মের, আর সাধারণত ধরাই হয়ে থাকে যেখানে যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী বেশি বলা যেতে পারে যে প্রায় 75% কি তার থেকেও বেশি তার হতে পারে।
আর সন্ত্রাসবাদ সম্পর্কে একটা প্রশ্ন করেছেন,
আইন শৃঙ্খলার কথা যেটা বলেছেন, এগেইন এটা সম্পর্কে আমি বলতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমি দুবার দুইটা ইলেকশনে আমি ইলেকশন জাজ হিসেবে কাজ করেছি, এখানে আর এই যে প্রিসিংস গুলা ইলেকশন বুথ তার আশেপাশে কোন পুলিশ আমি কখনো দেখিনি, আমাদের পুলিশ ডাকতে হয়নি, কারণ সম্পূর্ণ জিনিসটা এত শৃঙ্খলা ভাবে কাজ করা হয় এবং প্রত্যেকটা যাদের যারা পার্টি যারা এখানে যেই দুই বড় পার্টি থাকে তাদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং থাকে, বোঝাপড়া থাকে, নিয়ম মাফিক আপনি আসবেন ভোট দেবেন। এখানকায় বলা থাকে যে এই ইলেকশন সেন্টারের নির্বাচন কেন্দ্রের এই 500 গজের ভিতরে কোন রকমের নির্বাচনী অনুষ্ঠান করা যাবে না, এবং যারা ভিতরে আসবেন তারা এমনকি একটা টেলিফোন পর্যন্ত ভিতরে নিয়ে আসতে পারেন না, আর যাজরা তো নাই। তো এই সমস্ত কারণে এদের মধ্যে কোন রকমের
অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার কোন সম্ভাবনা নেই,
ঘটনা খুবই খুবই অস্বাভাবিক।
ধন্যবাদ। এবার এই বছরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে একটু কথা বলি। এই যে ধাপগুলোর কথা আপনারা প্রথমে উল্লেখ করলেন, এই ধাপগুলো পেরিয়ে দুই দলের প্রার্থীরাই, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের প্রার্থীরাই, এখন প্রায় চূড়ান্ত হওয়ার কাছাকাছি প্রার্থিতায়। তো 25-28 জুলাই আমরা জানি ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের কনভেনশন হবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন। আমরা শুনছি ইতিমধ্যে হিলারি ক্লিনটনের নাম এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর কথাও হয়তো ওখানেই চূড়ান্ত করা হবে। আর গতকালকের যে নির্বাচন হয়েছিল 6টি রাজ্যে প্রাইমারি এবং ককাস, তার মধ্যে 4টিতে জিতেছেন হিলারি ক্লিনটন সাধারণ ভোটে এবং ডেলিগেট সমর্থনে। উভয় ক্ষেত্রেই সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে মোটামুটি নিশ্চিত তিনি এই দলের প্রার্থী হচ্ছেন। আর এই গতকালের নির্বাচনের পর হিলারি ক্লিনটন নিজেই বলেছেন যে আসলে তিনি একজন নারী প্রার্থী হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে গিয়ে ইতিহাস সৃষ্টি করছেন। তাঁর বক্তব্যের সামান্য একটু অংশ আমরা শুনতে চাই। তো হিলারি ক্লিনটন হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন, আর এটাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর, ভোটারদের উপর কি ধরনের প্রভাব পড়বে, কি ধরনের মনোভাব তা পরিলক্ষিত হতে পারে? আবু নাসের রাজীব, আপনি যদি সংক্ষেপে একটু বলেন।
এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ঘটনা, কারণ হচ্ছে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন একটি বড় দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছেন একজন নারী। ইন্টারেস্টিং হচ্ছে যে 100 বছর আগেও যুক্তরাষ্ট্রে কিন্তু নারীরা ভোট দিতে পারতেন না, কারণ 100 বছরের কম সময় আগে নারীদের ভোটাধিকার নিশ্চিত হয়েছে। সেই অবস্থা থেকে এখন আমরা একজন নারী প্রার্থী হতে যাচ্ছেন এবং তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনাও প্রচুর রয়েছে। সেদিক থেকে যুক্তরাষ্ট্রের স্পেশালি যারা নারী ভোটার রয়েছেন তারা কিন্তু বেশ উৎসাহী এবং তারা খুব আগ্রহী হয়ে আছেন যে তারা অনেকেই আশা করছেন যে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হবেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করবেন।
জি, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি, জিয়াউদ্দিন আহমেদ চৌধুরীর কাছে এই বিষয়ে শুনব।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
সুপ্রিয় শ্রোতা, আজকের হ্যালো ওয়াশিংটনে আপনারা শুনছেন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পর্ব নিয়ে আলোচনা। আলোচনায় দুজন অতিথি আছেন আমাদের কাছে, আপনারা আলোচনা শুনবেন। তার আগে একজন লাইনে আছেন শ্রোতা আমাদের, ঢাকা থেকে সাজুর রহমান। হ্যালো,
আমি সাজুর রহমান বাংলাদেশ থেকে বলছি, আমি গাজী টেলিভিশনে কাজ করি।
জি,
আমার প্রশ্নটা হচ্ছে আলোচকদের কাছে যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন নারী প্রেসিডেন্ট প্রার্থী এবং একজন রক্ষণশীল প্রার্থী আছে, আসলে এই দুজনের মধ্যে আমেরিকানরা কাকে বেছে নিবে?
ধন্যবাদ সাজুর রহমান, আমি জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী আপনার কাছে আসবো। আবু নাসের রাজীব যে কথাটি বলছিলেন যে ইতিহাস সৃষ্টি করেছেন হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক দলের মনোনয়নের কাছাকাছি এসে, আর এই শ্রোতা যে প্রশ্ন করলেন তার একই কথা যে ইতিহাস সৃষ্টি করলেন একজন নারী প্রার্থী হয়ে এবং একই সঙ্গে একজন রক্ষণশীল প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন, এর প্রভাব কি পড়তে পারে, আপনি কি মনে করেন?
এটা একটা চমৎকার প্রশ্ন তিনি করেছেন। আসলে এখানে এই রক্ষণশীল আর লিবারেল যারা প্রোগ্রেসিভ, মানে ডেমোক্রেটিক পার্টিকে প্রোগ্রেসিভ বলা হয় আর ওদেরকে কনজারভেটিভ রিপাবলিকান বলা হয়, খালি এইভাবে দেখলেই জিনিসটা হয়তো এই বছরের ইলেকশনে এটা হবে না, আমাদেরকে আরো দুটো দৃষ্টিতে দেখতে হবে। একটা হচ্ছে যে চিরন্তন এটা যেটা চলে আসছে সবসময় একজন পুরুষকে আমরা দেখেছি তারা প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে এবং তাকেই, এর মধ্যে আর কোনো চয়েস ছিল না। বাকি হচ্ছে এখন প্রথমবারের মতো যেটা আপনি বললেন, সেটা হচ্ছে প্রথমবারের মতো ইতিহাসে এই একজন মেয়ে রমণী প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হচ্ছে, এখন কাকে তারা, এখন এই এইটাই হচ্ছে গিয়ে দ্বন্দ্ব। এটা কি নারী হিসাবে তাকে ভোট দেওয়া হবে নাকি ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হিসেবে দেওয়া হবে, আর ওকে একজন পুরুষ হিসেবে দেওয়া হবে নাকি রিপাবলিকান পার্টির? এটা দুই পার্টির মধ্যে, তাদের মধ্যে এককালীন দেখা গেছিল যে সাধারণত একবার যখন রিপাবলিকান পার্টির কেউ প্রেসিডেন্ট হয় তাহলে পরের বার 8 বছর পরে অন্য পার্টিকে জনসাধারণ ভোটাররা পছন্দ করে, কিন্তু এবারকার যেটা নিয়ম রক্ষা হয়নি, কারণ ডোনাল্ড ট্রাম্প যিনি রক্ষণশীল পার্টির নির্বাচন মনোনয়ন পেতে যাচ্ছেন তাকে নিয়ে বহু কথা আছে, তার নিজের পার্টির মধ্যে থেকেই তাকে নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং তিনি তাকে বলা হয় তিনি এই অপ্রাতিষ্ঠানিক ক্যান্ডিডেট, তিনি এস্টাবলিশমেন্টের বাইরের ক্যান্ডিডেট এবং এখনো তার ভিতরে তাকে নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, শুধু জনগণের মধ্যেই না তার নিজের পার্টির মধ্যেও। আর হিলারি ক্লিন্টন যেহেতু ডেমোক্রেটিক পার্টির, হয়তোবা এই এখনই কয়েকদিনের মধ্যে স্যান্ডার্স চলে গেলে তাকেই একমাত্র নির্বাচনের মনোনয়ন দিতে হবে, কিন্তু ওই যুক্তরাষ্ট্র এখনো যুক্তরাষ্ট্রের লোক একজন মহিলাকে প্রেসিডেন্ট হিসাবে ভোট দিতে পারবে দিবে কিনা এটা নিয়ে কিছু সন্দেহ রয়ে গেছে। এখন সাধারণভাবে দেখা যদি যায় যদি এটা শুধু ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান পার্টির মধ্যে দ্বন্দ্ব, তাহলে হয়তো সোজাভাবে বলা যেতে পারত যে ডেমোক্রেটিক পার্টি এখন বেশ শক্তিশালী অবস্থায় আছেন, সুতরাং তারা তাদের পার্টি হয়তো জিতবে। কিন্তু আরেকদিকে দেখা যায় যে মহিলা এই দেশে মহিলা ভোটাররা কিন্তু শতকরা 51%, এটা কিন্তু একটা ভালো
তথ্য।
সুতরাং এই মহিলারা তারা সবাই যদি অথবা তাদের মেজরিটি সংখ্যাগরিষ্ঠ যদি হিলারি থেকে আসেন, তাহলে হিলারির পাল্লাটা একটু ভারী আমার কাছে মনে হচ্ছে।
ধন্যবাদ আবু নাসের রাজীব, আপনি কিছু যোগ করতে চান এই প্রশ্নে? ডোনাল্ড ট্রাম্প এবং হিলারির মধ্যে দুজন দুরকম, ভোটাররা কিভাবে নিতে পারে?
আমার মনে হয় যে হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, কারণ হচ্ছে যে জিয়াউদ্দিন আহমদ চৌধুরী যেমন বললেন যে শুধুমাত্র মেয়েরাই ভোটার সংখ্যায় বেশি নয়, দেখা গেছে যে প্রেসিডেন্ট নির্বাচনের সময় মেয়েরা কিন্তু বেশি ভোট দিতে যান। যদি এবারও সেরকম হয়ে থাকে, আর একটা হচ্ছে যে গত এক দশক বা তার একটু বেশি সময়ে যুক্তরাষ্ট্রের ডেমোগ্রাফিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। বিভিন্ন স্টেটে আপনার যারা সংখ্যালঘু ভোটার রয়েছেন, সংখ্যালঘু মানে হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু নয়, সেটা হচ্ছে যে আপনার
জাতি ধর্ম বর্ণ
জাতীয়তার ভিত্তিতে যারা, যেমন ধরেন প্রচুর হিসপ্যানিক বা স্প্যানিশ ভাষাভাষী যারা ভোটার রয়েছেন তাদের সংখ্যা বেড়েছে, এবং
আফ্রিকান আমেরিকান,
আফ্রিকান আমেরিকান স্পেশালি আপনার স্প্যানিশ এবং হিসপ্যানিক আমেরিকান যারা হচ্ছে যে মেক্সিকান আমেরিকান যারা অরিজিন যারা, তাদের সংখ্যা অনেক বেড়েছে বিভিন্ন স্টেটে, যেমন ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, কলোরাডো এবং আরো বেশ কয়েকটা স্টেট রয়েছে সেখানে বেড়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি তার কথার মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীকে খেপিয়ে তুলেছেন। তিনি মেক্সিকানদেরকে অপছন্দ করেন এবং সেটা প্রকাশ্যেই বলেন, তিনি মুসলিমদের বিরুদ্ধে বলেন, তিনি আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে বলেন, তিনি নারীদের বিরুদ্ধে বলেন, এবং তার তার যে জন তার যারা প্রচন্ড কনজারভেটিভ তাদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। কিন্তু আমেরিকার একটি বড় জনগোষ্ঠী কিন্তু কনজারভেটিভ নন, তারা একটা তারা কনজারভেটিভও নন এবং লিবারেলও নন, তারা একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছেন। সেই মাঝামাঝি পর্যায়ে যারা রয়েছেন তারা যদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে হিলারি ক্লিন্টনের পক্ষে ভোট দিতে যান এবং যদি বেশি সংখ্যায় নারী ভোট দিতে যান, তাহলে আমার মনে হয় যে হিলারি ক্লিন্টনের একটা অ্যাডভান্টেজ রয়েছে এবং তিনি হয়তো খুব স্বাচ্ছন্দ্যেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হবেন।
আচ্ছা, আরো একজন শ্রোতা লাইনে আছেন, তার সঙ্গে কথা বলে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। ঢাকা থেকে আবু দারদা জুবায়ের লাইনে আছেন, হ্যালো।
আমি ঢাকা থেকে আবু দারদা জুবায়ের বলছি। আমার একটা প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমরা শুনে আসছি যে শুধুমাত্র দুটি পার্টিরই কথা, একটি হলো যে ডেমোক্রেটিক পার্টি আর একটি হলো রিপাবলিকান পার্টি। এই দুটি পার্টির বাইরে কি অন্য কোন রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের নির্বাচনের নির্বাচনী লড়াইয়ে নেই? যদি থেকে থাকে তো সেই দুইটা পার্টি ছাড়া অন্য যে পার্টিগুলো রয়েছে সেই পার্টিগুলো কি রোল প্লে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, এটা আমার একটি জানার ইচ্ছে সম্মানিত আলোচকদের কাছে। আরেকটি প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী, উনি যদি নির্বাচনের লড়াইয়ে জয়ী হয়ে আসেন এবং তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে অভিবাসীদের জন্য, বিশেষ করে মুসলিম অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে আছেন, তাদের জন্য অবস্থা কি হবে বা তাদের জন্য কোনো পরিবেশ তৈরি হবে কিনা?
ধন্যবাদ আবু দারদা জুবায়ের। আসলে এই বিষয়ে একটুখানি আলোচনা হয়েছে, এখন আরেকটু বিস্তারিত আলোচনা করা যেতে পারে। আমি জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী আপনাকে আমন্ত্রণ করব আলোচনা করবার জন্য। আবুদারদা জুবায়ের প্রশ্নে যে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক ছাড়া আর কোন দলের রাজনৈতিক দলের কথা কিন্তু সাধারণভাবে মানুষ জানে না, কতগুলো রাজনৈতিক দল আছে এবং তারা কেউ এই ইলেকট্র মানে নির্বাচনী প্রক্রিয়া অংশ নিচ্ছে কিনা, এই হলো প্রথম অংশ।
হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আসলে আমেরিকার বাইরে যারা আমাদের যেমন বাংলাদেশ বা অন্যান্য অনেক দেশেই, এই দেশে যে রিপাবলিকান এবং এবং
ডেমোক্রেটিক
ডেমোক্রেটিক এদের ছাড়া কারা আছে, অন্যান্য কোন পার্টি আছে কিনা, এখানে আরো দুটি পার্টি আছে, এদের সম্পর্কে জানা যায় না এত বেশি, কারণ সাধারণত এখানে একজন আরেকটা পার্টির থেকে কেউ প্রেসিডেন্সিয়াল পদে নির্বাচন মনোনয়ন চাইলে পরে তার পক্ষে অন্তত পক্ষে একটা ন্যূনতম একটা কিছু সাপোর্টার একটা থাকতে হয়, ভোট পেতে হয়, মানে লোকজন দেখাতে হয় যে আমাদের পক্ষে এতজন থাকে। তো সেভাবে ওই প্রক্রিয়ায় এই পর্যন্ত আরো দুটো সবসময় আগেও ছিল, এর একটা হচ্ছে এর নাম হচ্ছে লিবার্টেরিয়ান পার্টি, লিবার্টেরিয়ান পার্টির এবারকার প্রেসিডেন্ট হিসেবে তাকে তারা মনোনয়ন দিয়েছে নিউ মেক্সিকোর প্রাক্তন গভর্নর গ্যারি জনসনকে, আর গ্রিন পার্টি যারা নিজেদেরকে এই তারা এনভায়রনমেন্ট নিয়ে তারা নিজেদেরকে বলেন যে আমরা সব সবার আগে আছি, তারা এই তাদের তাদের পক্ষে একজন প্রেসিডেন্ট এবারও দাঁড়াচ্ছেন, সে হচ্ছে জিল স্টাইন। তো এখানে বলে রাখা ভালো, এরা সবসময় গ্রিন পার্টি বিশেষ করে আগে রাল্ফ নেডার এই পার্টির উদ্যোক্তা তিনি আসতেন, তিনি সবসময় প্রেসিডেন্টের পদের জন্য তিনি নিজের পার্টি থেকে মনোনয়ন নিতেন এবং আসতেন, তাতে করে কিন্তু খুব একটা সুবিধা হয় নাই, যারা তাকে সমর্থন জানত তারা তাদের সংখ্যা খুবই কম, সুতরাং বলতে গেলে তাদেরকে অনেককে বলে এরা হচ্ছেন ভোট স্পয়লার, মানে ভোটটাকে নষ্ট করছেন, যারা হয়তো ডেমোক্রেটিক পার্টিকে দিত বা রিপাবলিকান পার্টিকে দিত তাতে 3-4 লাখ যাই হোক এই ভোটটাগুলা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তবু এইভাবে শ্রোতার উদ্দেশ্যে বলছি যে আরো দুটো পার্টি আছে
এবং স্বতন্ত্র একটা তো বিষয় আছে যে কেউ ইচ্ছে করলে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে।
আছে এই পর্যন্ত উনি দুটো পার্টি হিসেবে, সেটা তো আছেই, ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কেউ স্বাধীন হয়েছে, কিন্তু যেহেতু তিনি পার্টির মানে দলগত ভাবে কথা বলছেন যে জানি আরো দুটো দল আছে।
আচ্ছা, আরেকটি অংশ ছিল শ্রোতার প্রশ্নের যে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে মুসলমান এবং অভিবাসীদের নিয়ে উনি কথা বলেছেন।
এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এর আগে রাজীব যেটা বললেন যে তিনি বিভিন্ন শ্রেণীর লোককে বিশেষ করে যে এই সংখ্যালঘু হিসপ্যানিক্স কালো এবং মুসলমান এদেরকে তিনি বিভিন্ন রকমের বক্তব্যের মাধ্যমে খেপিয়ে তুলেছেন। ইনফ্যাক্ট তার যে প্রধান বক্তব্য সেটা ছিল প্রথমে শুরু হয়েছিল মেক্সিকানদের বিরুদ্ধে, তিনি সেখানে তিনি ওয়াল দিবেন যাতে মেক্সিকো থেকে এই অভিবাসীরা ওভাবে না আসতে পারে, যাদেরকে তিনি ইলিগেল ইমিগ্রেন্টস বলছেন। কিন্তু যেটা মুসলমানদের জন্য যেটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যখনই এই টেররিস্ট এটা যেরকম আতঙ্কবাদী কিছু ঘটনার পরেই তিনি এগুলো কথা বলতেন, কিন্তু এটা কি সেই ঘটনার জন্য বললেন নাকি না তার নিজের মধ্যে বদ্ধমূল কিছু আছে, এদের বিরুদ্ধে বৈরী ভাব আছে, এটা বলা মুশকিল। কিন্তু যেটা বলছেন শ্রোতা যেটা জানতে চাচ্ছেন যে এতে ধরেন তিনি যদি প্রেসিডেন্ট হয়ে যান তাতে এই মুসলমানদের পক্ষে তারা কতখানি অসুবিধা হবে। দেখেন এটা হচ্ছে যুক্তরাষ্ট্র যাদের কনস্টিটিউশনে তাদের অভিধানে যেটা আছে যেখানে যেখানে প্রত্যেকটা মানে সোজা হচ্ছে এখানে ধর্ম নিরপেক্ষ একটা দেশ, এখানে প্রত্যেক ধর্মের প্রত্যেক চিন্তাধারার লোকের জন্য এখানে তার একটা স্থান আছে, সেই কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন গঠনতন্ত্রকে কেউ এভাবে মুখের কথা দিয়ে তারা এটাকে উড়িয়ে দিতে পারেন না। সুতরাং সেদিক দিয়ে যতখানি ডোনাল্ড ট্রাম্প বলুন না কেন প্রেসিডেন্ট হলেও তিনি কনস্টিটিউশনের বিরুদ্ধে যেতে পারবেন না, এবং এই কনস্টিটিউশন প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি বর্ণের লোককে সমান অধিকার দেয় এই দেশে, সেদিক দিয়ে আমি মনে করি না তার তাদের পক্ষে কোন রকমের তার পক্ষে কিছু করা সম্ভব হবে, কিন্তু তবুও এ ধরনের যদি বৈরিতা তার মনের মধ্যে থাকে একজন প্রেসিডেন্টে, তাতে হয়তো মুসলমানদের মনে সকার সব সংখ্যালঘুর মনে একটা আশঙ্কা থাকতে পারে।
জি ধন্যবাদ আপনাকে। আমরা আবু নাসের রাজীব আপনার বক্তব্য শুনবো, তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের হ্যালো ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পর্ব নিয়ে আলোচনা। এই আলোচনায় আমরা শুনছিলাম জিয়াউদ্দিন আহমেদ চৌধুরীর বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প এবং তার তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের অভিবাসী সম্প্রদায় এবং মুসলমানদের উপর কি প্রভাব পড়বে, এই একটি অংশ। আরেকটি অংশ হলো যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এবং ডেমোক্রেট ছাড়া আর কি কি রাজনৈতিক দল আছে। আবু নাসের রাজীব, আপনি কি কিছু যোগ করবেন এই প্রশ্নে?
জি, সাংবাদিক আবু দারদা জোবায়ের, উনি সাংবাদিকতা করেন, রাইট?
জি জি
জি জি। তো সাংবাদিক আবু দারদা জোবায়ের যিনি প্রশ্ন করলেন যে থার্ড পার্টি কেন রয়েছে কিনা, যুক্তরাষ্ট্র আসলে টু পার্টি সিস্টেম, এখানে বড় দুটি রাজনৈতিক দল রয়েছে, কিন্তু কখনো কখনো দেখা যায় কোন নির্বাচনে একজন থার্ড পার্টির ক্যান্ডিডেট থাকে, যেমন লিবার্টেরিয়ান পার্টি, গ্রিন পার্টি, তারা প্রতি বছরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী দিয়ে থাকেন। মজার বিষয় হচ্ছে যে আপনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চান, আপনি চাইলেই কিন্তু আপনার নাম ব্যালট পেপারে যাবে না। ব্যালট পেপারে প্রত্যেকটা এবং প্রত্যেকটা স্টেটের ব্যালট পেপার কিন্তু আলাদা হয়ে থাকে, কেন্দ্রীয় ভাবে কোন ব্যালট পেপার এখানে থাকে না। এক একটা স্টেটের জন্য ওই স্টেটের যিনি সেক্রেটারি অফ স্টেট থাকেন, তার দায়িত্ব হচ্ছে ব্যালট পেপার ছাপানো। ওই ব্যালট পেপারে নাম ওঠার জন্য আপনাকে আপনাকে নির্দিষ্ট একটি সংখ্যক সাপোর্টারের স্বাক্ষর জমা দিতে হয়, এবং দেখা যায় যে অনেক অনেক রাজনৈতিক দলেরই ছোট ছোট রাজনৈতিক দল তার প্রার্থী থাকে, কিন্তু সবগুলো স্টেটে, 50 স্টেটেই কিন্তু তাদের প্রার্থীর নাম ব্যালট পেপারে থাকে না। তবে সাধারণত লিবার্টেরিয়ান পার্টি এবং গ্রিন পার্টির প্রার্থীর নাম প্রত্যেকটা স্টেটেই থাকে, কারণ তাদের যথেষ্ট সংখ্যক সমর্থক রয়েছে, কিন্তু মিডিয়াতে তাদের কথা খুব একটা আসে না, তার ফলে জনগণ খুব একটা তাদের বিষয়ে জানতে পারে না। তবে এবার লিবার্টেরিয়ান পার্টির যিনি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, তাদের কনভেনশন অলরেডি হয়ে গেছে, তারা আনুষ্ঠানিকভাবেই তাদের পার্টির প্রেসিডেন্ট প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত করেছেন, এবং এই এবার দুজন একটি শক্তিশালী প্রার্থী তারা মনোনীত করেছেন। প্রেসিডেন্ট পদে তারা নিউ মেক্সিকোর গভর্নর এবং ভাইস প্রেসিডেন্ট পদে ম্যাসাচুসেটসের আপনার সাবেক গভর্নর তাদেরকে নির্বাচিত করেছেন। তার ফলে অনেকেই মনে করছেন যে লিবার্টেরিয়ান পার্টির যে শক্তিশালী দুজন প্রার্থী এবার হয়েছেন, তারা অনেকটা ভোট হয়তোবা রিপাবলিকান পার্টির ভোট তারা কাটবেন, কারণ রিপাবলিকান পার্টির যেসব সমর্থক ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন না, তারা হয়তো হিলারি ক্লিনটনকে ভোট দেবেন না, কিন্তু এই লিবার্টেরিয়ান পার্টির যে দুই প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মুসলমানরা যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে যান, তাহলে তার যে রেটরিক, তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, সেই কথাবার্তাগুলো যদি তিনি নীতি হিসেবে বাস্তবায়ন করেন, তাহলে অবশ্যই মুসলমানরা একটু অস্বস্তিতে থাকবেন। জিয়াউদ্দিন চৌধুরী যেমন বললেন যে প্রেসিডেন্ট ইচ্ছা করলে সবকিছু করতে এখানে পারেন না, তাকে কংগ্রেসের অনুমতি নিতে হয়, এবং কংগ্রেসের যারা রিপাবলিকান পার্টির যারা নেতা রয়েছেন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা সমর্থন করছেন না। তার ফলে আমার মনে হয় না যে যারা অভিবাসী রয়েছেন এবং মুসলিম অভিবাসী যারা রয়েছেন তাদের খুব একটা ভয় পাওয়ার কিছু নেই।
আবু নাসের রাজীব, আমাদের সঙ্গে তিনজন শ্রোতা লাইনে আছেন, আমরা তাদের বক্তব্য একের পর এক শুনে তারপরে, কারণ আমাদের আর 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে। নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ লাইনে আছেন। হ্যালো।
হ্যালো।
জি
বলুন। তো এক্সাইটিং বিষয়ে কথা বলছেন আপনারা, আমার মানে আমি বিষয়টাকে একটুখানি পাশ কাটিয়ে জিজ্ঞেস করতে চাই যে ইতিহাস আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় রয়েছে নারী প্রধানমন্ত্রী, নারী প্রেসিডেন্ট, সেই ইতিহাস কি যুক্তরাষ্ট্রে রচিত হতে যাচ্ছে? আমরা কি নতুন একজন আমরা কি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট পেতে যাচ্ছি? এটা হচ্ছে আমার খুব মানে
খুব ভালো প্রশ্ন, আপনি অপেক্ষায় থাকুন উত্তরের জন্য। আমরা আরো দুজন, জি আমরা আরো দুজন শ্রোতা লাইনে আছেন, তাদের বক্তব্য শুনবো। প্রথমে মাসুম বিল্লাহ বাংলাদেশ থেকে। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি বলুন।
আমি মাসুম বিল্লাহ মাজেদ গাজীপুর থেকে বলছিলাম।
জি,
ভয়েস অফ আমেরিকাকে অনেক ধন্যবাদ যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন দর্শকের প্রশ্ন এবং আলোচনা করে থাকেন স্টুডিওতে। আমার আলোচক, আজকের আলোচকদের কাছে আমার প্রশ্নটা হলো, এখানে আমেরিকায় একটা লম্বা নির্বাচনী প্রক্রিয়া, এখানে দুইটা দল, ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিক পার্টি, দুইটা নাম শুনে থাকি, আর কোনো পার্টি আছে কিনা। আরেকটি প্রশ্ন হলো, এখানে ডেলিগেট সিস্টেমে ভোট গ্রহণ করা হয়, আসলে এই ডেলিগেট বিষয়টা সম্পর্কে আমি পরিষ্কার তেমন কিছু জানি না, একটু বিষয়টা নিয়ে একটু যদি আলোচনা করতেন বুঝতে পারতাম।
জি,
আমি আলোচকদের কাছে আরেকটি বিষয় জানতে চাই যে প্রাইমারি এবং ককাস নির্বাচনের এই প্রক্রিয়াটি আসলে কি।
ধন্যবাদ। আরো একজন শ্রোতা নির্মলেন্দু ভারত থেকে প্রশ্ন করবেন। হ্যালো।
হ্যালো, আমি নির্মলেন্দু মাহাতো, পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বলছিলাম।
জি,
তো আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যেটা আছে, এই হিলারি ক্লিন্টন প্রথমবার প্রার্থী হচ্ছেন, তো একজন মহিলা হিসেবে ওনাকে আমেরিকাবাসী কতটা সমর্থন করবেন বা কত কিভাবে মেনে নেবেন, এটা সম্বন্ধে আপনাদের যদি একটু মতামত পাই তো ভালো হয়।
ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আমি প্রথমে আবু নাসের রাজীব আপনার কাছে আসবো, কারণ আমাদের আর তিন থেকে সাড়ে তিন মিনিটের ভিতর শেষ করতে হবে। আপনার বক্তব্য শুনবো, তারপরে জিয়াউদ্দিন আহমেদ চৌধুরীর বক্তব্য শুনে শেষ করবো এই তিনজনের প্রশ্নে।
আমরা যেরকম একটু আগে আলোচনা করেছি যে হয়তো যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে এবার একজন নারী প্রার্থী আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, এবং যদি তিনি হন তাহলে ইতিহাস সৃষ্টি করবেন। আর একটা হচ্ছে যে আপনার ডেলিগেট বিষয়ে উনি প্রশ্ন করেছেন। ডেলিগেটটা হচ্ছে যে প্রাইমারি নির্বাচন এবং ককাস নির্বাচন প্রত্যেকটা স্টেটে যখন হয়, যে প্রার্থী সেখানে কিন্তু যারা রেজিস্টার্ড ভোটার থাকেন নিজ নিজ দলের রেজিস্টার্ড, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলেও আপনি ভোট দিতে পারেন। সেক্ষেত্রে যে প্রার্থী বেশি ভোট পেয়ে থাকেন তিনি কোনো কোনো স্টেটের সংখ্যাগরিষ্ঠ ডেলিগেট তার পক্ষে কাজ করবে, এবং কারণ এই ডেলিগেটটা যেটা হচ্ছে যে এই ডেলিগেটরাই কিন্তু আনুষ্ঠানিকভাবে আপনার পার্টির কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে পার্টির নমিনেশন কনফার্ম করেন। যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট বেশি পান তিনি সংখ্যাগরিষ্ঠ ডেলিগেটও পেয়ে থাকেন, এবং তারপরে যদি আপনি 50টা স্টেটের মধ্যে 30টা স্টেটে আপনি জয়ী হন তাহলে আপনার ডেলিগেট সংখ্যা বেশি থাকবে, এবং ডেলিগেট সংখ্যা বেশি থাকার অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে যখন কনভেনশন হবে সেখানে আপনার প্রতিনিধিরাই আপনাকে নির্বাচিত করবে আনুষ্ঠানিকভাবে। আর ককাস এবং প্রাইমারির মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে আপনার প্রাইমারিতে ব্যালট পেপারের মাধ্যমে গোপন ভোটের মাধ্যমে হয়ে থাকে, আর ককাসে এটা গোপন নয়, এটা হচ্ছে আপনার একটা ছোট ছোট মিটিং হয়ে থাকে, সেই মিটিংয়ে আপনি সবার সামনেই আপনি কোন পার্টিকে সমর্থন করেন সেটা আপনি জানান। এটা হচ্ছে মোটা দাগে আপনার পার্থক্য।
জিয়াউদ্দিন আহমেদ আপনি কিছু যোগ করতে চান?
না, আমার মনে হয় রাজীব তো ভালোভাবে এটা পরিষ্কার করে দিয়েছেন। খালি এইটা বলা যে প্রথম তার প্রশ্ন ছিল যেটা উনি
ইতিহাস সৃষ্টি হচ্ছে
নিউইয়র্ক থেকে যিনি বলছিলেন, নিশ্চয়ই এটা যেটা হিলারি ক্লিন্টন শুধু ইতিহাস নমিনেট হয়েই ইতিহাস সৃষ্টি করেননি, আশা করা যাচ্ছে যে হয়তো তিনি প্রেসিডেন্ট প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবেন। ডেলিগেটস আর ককাস আর আর প্রাইমারির মধ্যে যেটা তফাৎটা সেটাও রাজীব ভালো করে বলিয়ে দিয়েছেন। ককাসটা হচ্ছে মোটামুটি একটা মিটিং একটার মতো, ওই মিটিং এ হাত তুলে তুলে ভোট দেওয়ার মতো, আর প্রাইমারি হচ্ছে একেবারে যথারীতি আর একটা নির্বাচনের মতো, যেখানে ব্যালট পেপার থাকে সেখানে ব্যালটের মধ্যে আপনি কাকে ভোট দিচ্ছেন সেভাবে দিবেন। এখন কথা হচ্ছে যে ডেলিগেট গুলা কিভাবে তৈরি হচ্ছে। ডেলিগেট গুলা প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা ওই জনসংখ্যার উপর, প্রত্যেকটা স্টেটের জনসংখ্যার উপর নির্ভর করে তারা প্রত্যেকটা পার্টি তারা বলে যে আমার যে ম্যারিল্যান্ড বা নিউ ইয়র্ক থেকে এতগুলা আমরা প্রতিনিধি যাবো, এই প্রতিনিধিরা যাবেন ফর্মাল যেটা আনুষ্ঠানিক যেটা কনভেনশন হবে, রিপাবলিকান কনভেনশন বা ডেমোক্রেটিক কনভেনশন যেখানে হবে, তারা এইভাবে তার পার্টি সেই স্টেটের প্রতিনিধিত্ব করবেন, সেই প্রতিনিধিরা নির্বাচিত হন এই প্রাইমারি অথবা ককাসের মাধ্যমে। তো আজকে যদি একটা স্টেটের 35 জন বা 40 জন নির্বাচিত প্রতিনিধি হন, এখন তারা এদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় কারা হিলারির পক্ষে যাচ্ছেন কারা বা বার্নি স্যান্ডার্স এর পক্ষে যাচ্ছেন বা ডোনাল্ড ট্রাম্পের পার্টি,
এইভাবে
তারা ওখানে গিয়ে যান। এই হচ্ছে গিয়ে প্রতিনিধি, তো এই হচ্ছে গিয়ে প্রতিনিধির কাজ। আর এইভাবে প্রতিনিধিরাও এরা নির্বাচিত হচ্ছেন ওই গণ ভোটের মাধ্যমে।
জি জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আবু নাসের রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজ যে আলোচনা শুনলেন, আশা করি এতে আপনারা যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে একটু ধারণা পেয়েছেন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।